You're with SBS Radio.
বারবার সামরিক আঘাতের এবং নৃশংসতার ঘটনায় বিধ্বস্ত রোহিঙ্গা জনতা মায়ানমার থেকে উল্লেখযোগ্য সংখ্যায় প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়। দুই বছর ধরে রোহিঙ্গা সম্প্রদায়কে তাদের দেশে ফেরত পাঠাতে এখনও পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিছু শরণার্থী মাদক ব্যবসাকে বেছে নেওয়ার পাশাপাশি স্থানীয়দের প্রতি মারাত্মক আক্রমণাত্মক হয়ে উঠেছে, যা তাদের হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে এবং তা ওই অঞ্চলে একটি জটিল পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশি, অস্ট্রেলিয়ান এবং ভিক্টোরিয়া স্টেট সরকারের পরিবেশ, ভূমি, পানি ও পরিকল্পনা বিভাগে কর্মরত জনাব সালাউদ্দিন আহমেদ এবং সুইনবার্ন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার জনাব মহসিন হাবিব বেশ কয়েক বছর ধরেই রোহিঙ্গা ইস্যুতে কাজ করছেন। এই অবস্থা সম্পর্কে তারা SBS বাংলার সাথে কথা বলেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ এবং মহসিন হাবিব, SBS বাংলায় আপনাদের স্বাগত।
ধন্যবাদ।
তো প্রথমে আমি সালাউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করতে চাচ্ছি, এর আগে আপনার সাথে আমার দুবছর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল এবং আপনি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। সম্প্রতি রোহিঙ্গাদের মায়ানমার সরকারের ফিরিয়ে নেয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ তারা ফিরে যেতে চায়নি। আপনি কি SBS শ্রোতাদের সংক্ষেপে বলবেন বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে?
বর্তমানে আপনারা জেনে থাকবেন যে গত 25 আগস্ট ছিল রোহিঙ্গাদের উপর অত্যাচারের 2 বছরের পূর্তি। তো সেই উপলক্ষে আপনারা জেনে থাকবেন যে প্রায় 50 থেকে 1 লক্ষ রোহিঙ্গা কোন একটা ক্যাম্পের কোন একটা পাহাড়ের মধ্যে জমায়েত হয়ে তারা বিক্ষোভ করেছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব একটা অ্যালার্মিং, কারণ এটা মানে বেশ কয়েকটা অ্যাসপেক্ট থেকে হচ্ছে গিয়ে এটা অ্যালার্মিং, কারণ হচ্ছে তারা যেভাবে সংগঠিত হচ্ছে সেটা আমাদের দেশের জন্য এবং সাউথ ইস্ট এশিয়ান রিজনের সবগুলো দেশের জন্য এটা একটা বড় একটা থ্রেট। এমন হতে পারে, পরিস্থিতিটা এরকম হতে পারে যে কোন আন্তর্জাতিক মহল এটাকে হচ্ছে উস্কে দিচ্ছে। সম্প্রতি 40টি NGO কে কক্সবাজারে কাজ করার জন্য হচ্ছে তাদেরকে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মহসিন হাবিব, আপনার কি মনে হয় তাদের ফিরে যেতে না চাওয়ার কি কি কারণ থাকতে পারে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বরাবরই বলে আসি, আমাদের প্রথম রিপোর্টটা যখন গত বছর অগাস্টে 2018 এক বছর পূর্তি উপলক্ষে যে রিপোর্টটা আমরা পাবলিশ করলাম, ওখানে আমরা আমাদের প্রাইমারি ডেটা কালেক্টেড করা হয়েছিল ফ্রম 3,300 রোহিঙ্গা ফ্যামিলিজ ইন বাংলাদেশ। হ্যাঁ, তো ওখানে আমাদের যে ইনফরমেশনটা পেলাম, মেজরিটি অ্যাবাভ 95% অফ রোহিঙ্গা দে ওয়ান্ট দেয়ার রাইট, ওদের অধিকার নিশ্চয়তাকরণটা আগে চাচ্ছে বিফোর দে মুভ ব্যাক টু মিয়ানমার, তারা তাদের নাগরিকত্ব ফিরে যাবে। এইটার রেশিও কিন্তু 98%। তারপরে হচ্ছে আপনার প্রসিকিউশন অফ পারপেট্রেট, এই যে একটা ম্যাসিভ ম্যাসাকার হলো, ম্যাসিভ একটা জেনোসাইড হলো, 24,000 পিপল কে মারা হলো, 18,000 নারীকে সম্ভ্রমহানি করা হলো, এই এইটার একটা পার্টিসিপেন্টদেরকে প্রসিকিউট করা দরকার। তার মানে আপনি বিচার যদি না করেন, আপনি কিভাবে, আপনি চিন্তা করেন, বিচার না করলে ওরা হাউ দে উইল ফিল লাইক গোয়িং ব্যাক টু মিয়ানমার। যেতে না চাওয়ার যে কারণগুলো আমরা বললাম, যে আসলে তো কিছু ন্যূনতম অধিকার তাদেরকে দিতেই হবে,
সেই নিশ্চয়তা তাদের পেতে হবে যে নাগরিকত্ব এবং তাদের নিরাপত্তা।
আর যদি না হয়, আপনি দেখেন যেটা হয়েছে এর আগে, যারা আপনার ফেরত গিয়েছে তাদেরকে আপনার IDP ক্যাম্পে রাখা হয়েছে। এখন IDP ক্যাম্প গুলো কিন্তু আমাদের বাংলাদেশের রেফিউজি ক্যাম্পে মানুষ আসছে, একটু পোরা সিচুয়েশন, মানে রোহিঙ্গারা ভেতরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কাজ করছে, বিভিন্ন রকম ক্রাইমের মধ্যে জড়িত হচ্ছে, অনেক কিছুই করছে। কিন্তু IDP ক্যাম্প গুলো কিন্তু মিয়ানমারের ভিতরে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্প যেগুলো, ইটস রিয়েলি কন্ট্রোল বাই দ্য আর্মি। ওদের কোনো রাইট নাই, বেসিক ফুড সাপ্লাই দেওয়া হয়, ওদের কোনো সোশ্যালাইজেশনের উপায় নাই, ওদের কোনো এখান থেকে বাইরে হওয়ার উপায় নাই, এডুকেশনের কোনো উপায় নেই, এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে।
জি সালাউদ্দিন আহমেদ, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, তাহলে গণমাধ্যমে এসেছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ শুধু ভারত এবং চায়নার উপর নির্ভর করছে এবং জাতিসংঘ সহ অন্যান্য শক্তিগুলো এখানে সম্পৃক্ত হতে পারছে না বা তাদের কোনো তৎপরতা তেমন ভাবে প্রতিফলিত হচ্ছে না। এই প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয়, এখানে বাংলাদেশের কিছু কূটনৈতিক দুর্বলতা আছে নাকি বাংলাদেশ তাদেরকে সম্পৃক্ত করতে অনীহা প্রকাশ করছে?
আমার মনে হয় বাংলাদেশ অন্যান্য দেশকে সম্পৃক্ত করতে খানিকটা ব্যর্থ হয়েছে, কারণ মানে আমাদের যে কূটনৈতিক দূরদর্শিতা সেটা মিয়ানমারের চেয়ে অনেকটাই দুর্বল। যেমন আমাদের সাথে কিন্তু হচ্ছে অনেক দেশের এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, মানে যে সমস্ত মানে পরাশক্তি গুলো দেশগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আমাদের সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক নাই, যারা হচ্ছে গিয়ে আমাদেরকে মিয়ানমারকে হচ্ছে গিয়ে খানিকটা চাপ প্রয়োগ করতে পারে। যেমন ধরেন চায়না বা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা বা গ্রেট ব্রিটেন, এই সমস্ত দেশগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সরাসরি অ্যালাইন পার্টনার না, অস্ট্রেলিয়াও না। আপনি দেখেন অস্ট্রেলিয়ার আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবেন বা আমেরিকাতে বা হচ্ছে গিয়ে ইংল্যান্ডে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবেন যে তাদের হচ্ছে গিয়ে মিয়ানমার রিসার্চ সেন্টার আছে, যেখান থেকে হচ্ছে গিয়ে একাডেমিকরা বা রাজনীতিকরা হচ্ছে মিয়ানমারের রাজনীতির সাথে মিয়ানমারের অর্থসামাজিক বিভিন্ন কন্ডিশনের সাথে বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের সাথে জড়িত।
তো মহসিন হাবিব, সম্প্রতি একটা আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন যে মিয়ানমার মনে করে চীন, ভারত ও জাপান তার পকেটে, তাছাড়া মিয়ানমারের উপর আছে চীনের প্রবল পক্ষপাত। আপনার কাছে কি মনে হয়?
ইমতিয়াজ স্যার যেটা বলেছেন এটার সাথে আমি সম্পূর্ণই একমত, এবং এই বিষয়টা শুধু যে আজকে প্রতীয়মান হচ্ছে সে না, বিষয়টা হচ্ছে আরো অনেক আগের থেকে। আপনি দেখেন চীন এবং আপনার ভারত অথবা জাপান, পার্টিকুলারলি জাপান এবং চীন মিয়ানমারকে সমর্থন দিয়ে যাচ্ছে ফর ভেরিয়াস রিজন। প্রথম কারণটা হচ্ছে ওদের ইকোনমিক ইন্টারেস্ট। এখন আপনি যদি দেখেন মিয়ানমারে, এটা আমার বেশ কিছু সোর্স থেকে আমি জেনেছি, যে আপনি রেঙ্গুনে রাস্তায় হাঁটলেই আপনি দেখবেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার, এবং এই সমস্ত কিছু দুর্বলতা তো আছেই। আরেকটা কারণ হচ্ছে ইকোনমিক ইন্টারেস্ট। আপনি চায়নার কথা যদি ধরেন, চায়না একটা গ্যাস এন্ড ওয়েল পাইপলাইন আছে যা কিনা মিয়ানমার আর্মিকে $1 billion ইয়ার ইনকামে সহায়তা করে।
আচ্ছা আচ্ছা,
তো এই এত বড় একটা ইনকাম যেখানে আপনার $1 billion দ্যাট মানে যেটা আপনার মিয়ানমার গভর্নমেন্ট পাচ্ছে, আর্মি পাচ্ছে, আপনি চিন্তা করেন চায়নার ইন্টারেস্টটা কতটুকু। সেই একই ভাবে ভারতের কিন্তু আপনার ক্রমবর্ধমান ভাবে ওদের ইকোনমিক ইন্টারেস্ট বাড়ছে মিয়ানমারে। তো সেই জন্যে এই দেশগুলো আপনি দেখেন যে প্রত্যেকটা দেশ মিয়ানমারকে ক্রমান্বয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
এবার সালাদিন আহমেদের কাছে প্রশ্ন, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, বিশেষ করে তারা মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমে খবর আসছে। এ বিষয়ে আপনাদের কাছে কি মনে হয়?
এটা আসলে শুধু আমার কাছে না, এই সেরকম তথ্য হচ্ছে সবার কাছে আছে। আপনি বাংলাদেশের যে কোনো পত্রিকা খুললে আপনি এই ধরনের নিউজ দেখতে পারবেন। এবং সর্বশেষ যে ব্যাপারটা আমাকে খুব হচ্ছে গিয়ে আলোড়ন করেছে সেটা হচ্ছে যে এই রোহিঙ্গা কন্যার রাজকীয় কনফারেন্সের অনুষ্ঠান, তারপর হচ্ছে গিয়ে এই আপনার নিউজ পেপারের হেডলাইন হচ্ছে গিয়ে ডাকাত নূর মোহাম্মদের কথা এবং ইয়াবা চোরাচালানির কথা, এগুলো হচ্ছে খুব ব্যাপকভাবে হচ্ছে গিয়ে নিউজ পেপারে আসছে। এছাড়া প্রস্টিটিউশন একটা একটা বড় একটা সমস্যা সিন্স মানে রোহিঙ্গারা গত 2 বছর যাবৎ আসার পর থেকে। এই ব্যাপারগুলো মানে আমাদের তরুণ সমাজকে মানে খুব ইজিলি অ্যাট্রাক্ট করে, বিশেষ করে মাদক, নারী, এই সমস্ত ব্যাপারগুলো, যে কারণে মানে এই জিনিসগুলো খুব ব্যাপকভাবে হচ্ছে গিয়ে মানে চারপাশে ছড়িয়ে পড়ছে। আর রোহিঙ্গারা কিন্তু আজকে নতুন নয় আমাদের দেশে, তারা প্রায় এই 30 বছর যাবৎ হচ্ছে গিয়ে আমাদের কক্সবাজারের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কারণে। এবং নাফ নদী যে আমাদের যে বর্ডারটা, সেই বর্ডারটা কিন্তু মোটেই সুরক্ষিত না, চোরাচালানি, মাদক আনা নেওয়া, এগুলো কিন্তু মানে বছরের পর বছর ধরে হয়ে আসতো। তবে ইদানিং এই রোহিঙ্গারা আসার পরে সেইটা মানে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। তো যে কারণে হচ্ছে গিয়ে আপনার লোকাল যে রেসিডেন্ট যারা স্থানীয় তাদের মধ্যে কিন্তু সেই সেখানে থেকে মানে প্রচন্ড রকমের অসন্তোষ এই ব্যাপারগুলো নিয়ে।
মহসিন হাবিব, রোহিঙ্গা প্রত্যাবাসন যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে পারে? রোহিঙ্গারা কি রাষ্ট্রহীন হয়ে পড়বে?
খুব ভালো প্রশ্ন আপনার। রোহিঙ্গারা তো আসলেই মানে এখনই রাষ্ট্রহীন, তাদের তো কোনো দেশের নাগরিকত্ব নাই, এবং যেটার প্রতিফলন হয় মাঝে মধ্যেই দেখেন, এবং আমরা তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে কিছু রোহিঙ্গা আপনার বাংলাদেশি পাসপোর্ট সহ ধরা পড়ল, বাংলাদেশি পাসপোর্ট সহ ওরা সৌদি আরবে থাকে, ওখানে থাকে, সেখানে থাকে, কাজ করছে, এবং দে গেট ব্যাক টু বাংলাদেশ, এরকম একটা ব্যাপার। এবং গতকালকে আরেকটা বিষয় হচ্ছে যে এক রোহিঙ্গা যে কিনা আপনার ক্রস ফায়ারে মারা গেছে, সে চিহ্নিত সন্ত্রাসী, তার একটা ন্যাশনাল আইডি, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড, তার নামে তার ছবি সহ ন্যাশনাল আইডি কার্ড আছে। এগুলো তো আপনার ভীষণভাবে আপনার
আতঙ্কিত হওয়ার মত।
হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে, এবং এগুলো বাংলাদেশকে অনেকভাবেই ইকোনমিক গ্রোথ, সোশ্যাল স্টেবিলিটি সবকিছুতে আপনার প্রভাব ফেলবে।
ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ এবং মহসিন হাবিব, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
Hear more stories in your language by visiting sbs.com.au.